হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল থ্রিলার ল্যান্ড। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা বিশেষ গল্প, তোমাদের সবার ভীষণ ফেভারিট রিজুদার গল্প। এবং শুধু রিজুদার গল্প নয়, রিজুদার যে গল্পটা আমার পার্সোনালি সব থেকে প্রিয়, সেই গল্পটাই আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য। বুদ্ধদেব গুহর লেখা রিজুদা কাহিনীর গল্প, কুরুবকের দেশে। সাহিত্যম পাবলিকেশনকে অনেক ধন্যবাদ আমাদের এই গল্পটা পাঠ করার সুযোগ করে দেওয়ার জন্য। রিজুদার ভূমিকায় আমাদের সঙ্গে রয়েছে ইন্দ্রনীল ভাদুর। তাহলে আজকে তোমরা শুনতে চলেছ বুদ্ধদেব গুহের রিজুদা কাহিনী, কুরুবকের দেশের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। ভুবনেশ্বরে যখন আমি এসে পৌঁছালাম তখন প্রায় 12টা বাজে। তিতির আমার অনেক আগেই কটকে নেমে গিয়েছিল। একটা ট্যাক্সি নিয়ে ভুবনেশ্বরের ইনকাম ট্যাক্স অফিসে পৌঁছে সিসিআইটি ওয়ান সুভাষ সেন সাহেবের লাল আলো লাগানো ঘরের উর্দিপড়া বেয়ারাকে নিজের নাম লিখে রিজুদার রেফারেন্স দিয়ে স্লিপ পাঠালাম। সেন সাহেব সঙ্গে সঙ্গে ডেকে নিলেন, হেসে বললেন,
আরে রিজুদা কেমন আছে? বহুদিন দেখা নেই। শেষ দেখা হয়েছিল নাগপুর এয়ারপোর্টে, কলকাতার ফ্লাইট কুয়াশার জন্য অনেক ডিলেট ছিল, অনেকক্ষণ গল্প হয়েছিল। রিজুদার কাজ আমি কতদূর কি করতে পারবো জানি না, রিজুদার ফোন পেয়েই আমি অঙ্গুলে বলে দিয়েছি। সেখান থেকে শ্যামসুন্দর বেহারা নামের একজন ইন্সপেক্টর হিন্দোল গিয়ে এনকোয়ারি করবেন, তবে হিন্দোলে যাওয়ার আগে তিনি অঙ্গুলের অফিসেই কে ঘোষের স্ট্যাটাস সম্বন্ধে খোঁজ খবর নিয়ে নেবেন। আমরা তো ডিটেকটিভ নই, আমি ডিজি ইন্সপেকশনের সঙ্গেও কথা বলেছি, উনিও একজন এডিআইকে বলে দিয়েছেন ব্যাপারটা দেখতে। তুমি তোর কাজ কর, তুমি চা খেয়েই না বেরিয়ে পড়ো, তুমি অঙ্গুলেই চলে যাও, তারপর সেখান থেকে বাস ট্রেন বা ট্যাক্সি ধরে সম্বলপুরে ফেরো। আচ্ছা দেরি করো না কিন্তু, বেস্ট অফ লাক। বেহারা সাহেব এনকোয়ারি সেরে অঙ্গুলে ফিরে তোমার জন্য অপেক্ষা করবেন। তুমি আগে পৌঁছলে এন নায়কের সঙ্গে দেখা করবে আর বেহারা সাহেবের জন্য অপেক্ষা করবে, ওকে?
আমি চা খেয়ে ওকে নমস্কার করে বেরিয়ে আসছিলাম, উনি পেছন থেকে ডেকে বললেন,
আমি কিন্তু তোমার লেখা রিজুদা কাহিনীগুলোর খুব বড় ভক্ত। রিজুদাকে তুমি তো বিখ্যাত করে দিয়েছ।
আমি মনে মনে গর্বিত হয়ে লাজুক মুখ করে বললাম, না না আমি কি বার করেছি, থ্যাংক ইউ। ভুবনেশ্বর থেকে কটক, তারপর হিন্দোল হয়ে অঙ্গুলে যেতে অনেকটাই সময় লাগল। যখন পৌঁছালাম অঙ্গুলের ইনকাম ট্যাক্স অফিসে তখন প্রায় 4:30 বাজে। হলুদ হাওয়াইন টি শার্ট পরা ইন্সপেক্টর বেয়ারা সাহেব ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অ্যাডিশনাল কমিশনার এন এন নায়কের ঘরের সামনে অপেক্ষা করছিলেন। আমি গিয়ে পৌঁছাতেই বললেন,
দুপুরে খেয়েছেন কিছু?
না, তবে খাওয়ার দরকার নেই।
খাননি যখন তখন চলুন, অঙ্গুলে আপনাকে ফার্স্ট ক্লাস বিড়ি পড়া আর দোসা খাওয়াবো। উঠুন, গাড়িতে উঠে পড়ুন।
আমি যে কাজে এসেছিলাম
সে কাজ আমি করে রেখেছি। বাকিস, আপনারা সেন সাহেবের সঙ্গে যোগাযোগ করেছিলেন? এই কে ঘোষ মানুষটি তো ঘাঘু লোক মশাই।
মানে
বাঙালি যে এমন নিপুণ চোর হতে পারে আমার ধারণা ছিল না। ভদ্রলোক বেনামিতে, মানে ছোট ভাইয়ের নামে একটা পেপার মিল করেছেন হিন্দোলে, এছাড়াও দুটি করাত কল আছে ওর ছোট ভাইয়ের স্ত্রীর নামে, এছাড়াও কাঠের ব্যবসা আছে মস্ত বড় তার স্ত্রীর নামে, স্ত্রীর নামে বড় গয়নার দোকানও আছে। অথচ তার নিজের স্যালারি ইনকাম ছাড়া অন্য কোনো ইনকামের উপরে ট্যাক্স দেন না। ওদের অবস্থা অতি সাধারণ ছিল প্রায় 10 বছর আগেও। ওর বাবা খগেন ঘোষ হিন্দোলের নন্দুপট্টনায়কের মহাজনী দোকানে খাতা লিখতেন, ওর স্ত্রী আর দুই ভাই হিন্দোলেই থাকেন।
স্ত্রী? অথচ বামরার সকলে জানে উনি অবিবাহিত।
পারিজা কোম্পানিতে চুরি করে ফাঁক করে দিয়েছেন উনি, তবে ওর দিন এবার শেষ হবে। সিআইটি আর ডিজি ইন্সপেকশনে যা যা স্টেপ নেওয়া নিচ্ছে, এত বছর ওর বিরুদ্ধে অ্যাকশন কেন নেওয়া হয়নি সে বিষয়েও তদন্ত করা হবে। আমাদের কিছু অফিসারও নিশ্চয়ই হাত মিলিয়েছেন ওর সঙ্গে।
আপনি ঠিক জানেন উনি বিবাহিত?
ঠিক জানি। তার বড় ছেলে কটকের র্যাভেনশ কলেজে পড়ে, সেও কমার্স নিয়েই পড়ছে। বাবার মতোই চোর চার্টার্ড অ্যাকাউন্ট হবেন হয়তো। অন্য সমস্ত প্রফেশনেই যেমন খুঁজলে ব্ল্যাকশিপ পাওয়া যায়, চার্টার্ড অ্যাকাউন্টেন্টও ব্যতিক্রম নয়।
উনি হিন্দুলে আসেন না?
আসেন, বছরে দিন পনেরোর জন্য, দিন তিনেকের জন্য রজ উৎসবের সময়, আর ওই দিন দশেকের জন্য পুজোর সময়। রজ তো পড়েছে সামনে সপ্তাহে, উনি তখন আসবেন। ওই সময় তাকে এবারে আমরা গ্রিল করব। সেটেলমেন্ট কমিশন গেলে বাঁচতেও পারেন কোনো ক্রমে, নইলে এবারে ওর সুখের দিন শেষ।
পারিজাতের কোম্পানির মেজকর্তা তো খুবই হুঁশিয়ার মানুষ, ক্ষণজন্মা ঘোষ চুরিটা করেন কিভাবে?
চুরি অনেক রকম ভাবেই করা সম্ভব। যত পারচেজ হয় তা থেকে কাটমানি নিতে পারেন, পেমেন্টের সময় পয়সা নিতে পারেন, নইলে বিল পেমেন্ট না করে পার্টিদের হ্যারাস করতে পারেন, অ্যাকাউন্টসে কার্ড চুপি করে মালিককে ব্ল্যাকমেল করেও বহু টাকা বানাতে পারেন। যে এলেমদার চোর হয় তাকে সমুদ্রের ঢেউ গোনার অ্যাসাইনমেন্ট দিলেও তিনি দু বছরে বাড়ি গাড়ি করে ফেলতে পারেন। ওরা সব ক্ষণজন্মার মতো মানুষ। এসএসসিদের মধ্যে যেমন একরকম ক্ষণজন্মার মতো মানুষ পাওয়া যায়, সরকারি নানান ডিপার্টমেন্টেও অমন ক্ষণজন্মা আছে। আর এই কে ঘোষ নামেও ক্ষণজন্মা, এমন মহিমাময় নামের এমন কর্মময় উদাহরণ বড় একটা দেখা যায় না। রিজু বোসকে বলবেন আরো কিছু জানতে হলে আমাকে ফোন করতে। এই আমার কার্ড, ল্যান্ডলাইন আর মোবাইল নাম্বার। আচ্ছা, রিজু বোস নিজে কি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট?
না, তবে উনি সব্যসাচী, তা ছিল করে বললে বলতে হয় সব জানতা। উনি জ্যাক অফ অল ট্রেডস নন, সত্যি মাস্টার অফ অল ট্রেডস। অঙ্গুলের দোকানের বিড়ি বড়া আর দোসার সত্যি তুলনা নেই। খাইয়ে দাইয়ে ট্যাক্সি স্ট্যান্ডে এনে আমাকে ট্যাক্সিতে চড়িয়ে দিয়ে বেয়ারা সাহেব বললেন,
সম্বলপুরে পৌঁছতে পৌঁছতে আপনাদের ওই 10:30-11টা হয়ে যাবে, যদি পথে বৃষ্টি না পান তবে। দারুণ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গেছে রাস্তাটা। যারা জঙ্গল ভালোবাসেন না তাদের কাছে ভয়াবহ, আর যারা ভালোবাসেন তাদের কাছে মনোমুগ্ধকর, বিশেষ করে ওই রেড়াখোলের জঙ্গল। আমি নিজেও কিন্তু জঙ্গলের ভক্ত।
রেড়াখালে পৌঁছে রিজুদাকে মোবাইলে ফোন করলাম। দারুণ খবর, তোমার খিদে পেলে খেয়ে নিও, তবে সম্ভবত আমি তাড়াতাড়ি হলে 10:00 আর দেরি হলে 11:00 পৌঁছাবো। বাই দ্য ওয়ে, আজকের মেনু কি ডিনারের?
শুটু ব্রুটাস, একেবারেই বাঙালি মেনু। মুগের ডালের ঘন খিচুড়ি, কড়কড়ে করে আলু ভাজা, পেঁয়াজি, খাসির চিনা ভাজা, ভালো করে ক্র্যাম দিয়ে শুকনো লঙ্কা ভাজা, আর ডেসার্ট বলতে ওড়িশার সেলিব্রেটেড পোড় পিঠা।
ফার্স্ট ক্লাস। ওদের কি খবর?
তৃতীয়ও ফিরে আসছে 10:30 মধ্যে।
কিছু পারলো করতে?
একেবারে ভিনি ভিডি ভিসি। ওর জন্য বাবুলি গাড়ি নিয়ে ঝাড়সুগুদা স্টেশনে চলে গেছে।
আর বটকাই?
অ্যাজ ইউজুয়াল, কোয়াইট কমপ্লিকেটেড, জট খুলতে সময় লাগবে। বটকাই ফিরবে কাল সকালের বাসে, অ্যাকম্পানিড বাই বারুঙ্গা অ্যাট ফাটা রহমান। ওনাকে অনেক গরম গরম খবর নিয়ে আসছে। তাছাড়া আমরা ফাটা রহমানের কাছ থেকে অনেক কিছু জানতেও পারবো।
রাতে থাকবে কোথায় বটকাই? পারিজা কোম্পানির গেস্ট হাউসে?
না না, রাতটা নাকি মেধেশ্বরের মন্দিরের কাছে একটা বহু পুরনো ভেঙে পড়া বন বাংলোতে কাটাবে। সেখানে ভাগ্যে থাকলে বিগ নিদর্শনও নাকি হবে তার আজ রাতেই। তবে চিন্তার কিছু নেই, সঙ্গে বারুঙ্গার ফাটা রহমান দুই স্থানীয় মাস্তানও থাকবে।
বাহ, দারুণ ব্যাপার তো। কিন্তু পেতনির খপ্পড়ে পড়ে বিগড়ে না যায়?
তোদের আর তিতিরের বাথরুমের গিজার অন করে দিতে বলছি, এসে নিশ্চয়ই স্নান করবি।
করতে পারলে তো ভালোই হয়। সম্বলপুরে যখন ফিরলাম তখন সেখানে তুমুল বৃষ্টি। মঙ্গল থেকে রেড়াখাল হয়ে সম্বলপুর পর্যন্ত প্রায় পুরো পথটাই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে এসেছে। প্রথম বর্ষাতে সে বনের সেজে কি সৌন্দর্য, কি বলব। সাধে কি এখানে কুরুবকের মেলা? এই ফিরে আসাটা একটা বড় সুন্দর স্মৃতি হয়ে থাকল। মহানদী কোলফিল্ডসের ডিরেক্টর্স বাংলোতে পৌঁছে ট্যাক্সি ছেড়ে আমি যখন ভেতরে ঢুকলাম তখন তিতির দোতলার ল্যান্ডিং থেকে বলল,
সোজা চানে যাও, তারপর আমরা তিনজনে খেতে বসব, খাওয়ার পরে রিজুদার ঘরে নোটস এক্সচেঞ্জ করব।
চান হয়ে যেতেই তিনজনে নিচে ডাইনিং রুমে গিয়ে খেয়ে নিলাম, তারপর রিজুদার ঘরে এসে বসলাম।
রুদ্র, তোর যা রিপোর্ট করবার আছে বল।
আমি পুঙ্খানুপুঙ্খভাবে সব বললাম রিজুদাকে। সেন সাহেবের কাছে যাওয়া থেকে বেহারা সাহেব আমাকে ট্যাক্সি স্ট্যান্ডে নিয়ে গিয়ে ট্যাক্সিতে তুলে দেওয়া পর্যন্ত।
আই থট অ্যাজ মাচ, একটা রহস্য না থাকলে আজকের দুনিয়াতে খোঁড়া খনুর মতো দিবারাত্র মালিকের নিঃস্বার্থ সেবা করে পথ দিয়ে চিনেবাদাম খেতে খেতে হেঁটে যাওয়া এমন সন্ত প্রকৃতির মানুষের দেখা মেলা ভার। কিন্তু এই ভাবমূর্তি যদি সত্যি প্রমাণিত হতো তাহলে কত আনন্দের ব্যাপার হতো বলতো। সারা পৃথিবী থেকেই ভালত্ব কি একেবারেই উবে যাচ্ছে?
আমরা চুপ করে রইলাম।
এবারে বল তিতির, তুই কি মণিমুক্ত তুলে নিয়ে এলি কটক থেকে?
ওরা প্রত্যেকেই কিন্তু চমৎকার মানুষ, আর তোমার জেঠুমণিকে ওরা কি সম্মানের চোখে যে দেখেন তা বলে বোঝাতে পারবো না।
সম্মান করার মতো মানুষই ছিলেন জেঠুমণি, যার সঙ্গে তার একবার আলাপ হতো তিনি সারা জীবনের বন্ধু হয়ে যেতেন। একজন মানুষের মধ্যে অত পরস্পর বিরোধী গুণ কম মানুষের মধ্যেই দেখেছি। জেঠুমণি বলতেন, বিজনেস বল প্রফেশন বল সবই হচ্ছে মানুষের সঙ্গে সম্পর্ক। টাটা গ্রুপের অফিসারদের জন্য একসময় একটা ছোট বই ওরা সার্কুলেট করতেন, তখন তো ম্যানেজমেন্ট শব্দটার এত রমরমা ছিল না। বইটার নাম ছিল বিজনেস ইজ পিপল, অন্য মানুষের সঙ্গে ব্যবহারই ব্যবসা বা পেশায় উন্নতি করবার প্রথম কথা। থাক এখন জেঠুমণির কথা, তার কথা শুরু করলে শেষ হবে না। এবারে ওদের কথা বল, কি বললেন?
রথ সাহেব এখন আর কাজ করেন না, তবে তোমার চিঠি পড়েই পানিগ্রাহী কোম্পানিতে ফোন করলেন, তোমার আর আমার কথা বললেন। পানিগ্রাহী সাহেব তো বহুদিন হল রিটায়ার করেছেন, তার ছেলেরা আর এক নাতি ফর্ম চালায়, নাতিটা নাকি খুব শার্প, পুনে থেকে আইন পড়ে ইংল্যান্ডে গিয়ে নাকি ব্যারিস্টারি করে এসছে।
তোকে পানিগ্রাহী সাহেবের নাতির কথা এমন সাতকাহন করে বলার কারণ কিছু বুঝলি
না তো?
ন্যাকামো করো না, খুব ভালোই বুঝেছ।
কি কারণ রে রুদ্র?
সে আমি কি করে বলবো?
তোমরা কি আমার কথা সিরিয়াসলি শুনবে না এইভাবে অবান্তর প্রসঙ্গে সময় নষ্ট করবে?
না না বল।
রথ সাহেব নিজে পথে নেমে ট্যাক্সি ড্রাইভারকে উড়িয়াতে সলিসিটার্স পানিগ্রাহী কোম্পানির অফিসের ডিরেকশন দিয়ে দিলেন। পানিগ্রাহী কোম্পানির অফিসে গিয়ে তো আমি অবাক। আমি কলকাতার ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, হেস্টিং স্ট্রিট আর হাইকোর্টের সামনের দু তিনটে সলিসিটার্স ফার্মেও গেছি আমার মা দাদার সম্পত্তির মামলার ব্যাপারে। ইদানিং অবশ্য অনেক উন্নতি হয়েছে বলে শুনি, কিন্তু তখনও সেই সব ফার্মের অধিকাংশই মানধাতার বাপের আমলে পড়েছিল দেখেছি। পানিগ্রাহী কোম্পানিতে ঢুকেই মনে হল রিজুদা একদম ঠিক জায়গাতে পাঠিয়েছে। ঝকঝক করছে অফিস, প্রতি টেবিলে একটা করে কম্পিউটার, পার্টনারদের চেম্বার সারি সারি, স্মার্ট সুন্দরী রিসেপশনিস্টকে গিয়ে নাম বলতেই সে নিয়ে গেল একটা চেম্বারে, দরজাতে নাম লেখা ধনদ পানিগ্রাহী। ঘরে গিয়ে ঢুকতেই একজন ইয়াং আর খুব হ্যান্ডসাম কালো কোট পরা ভদ্রলোক উঠে দাঁড়ালেন, তারপর আমাকে বসিয়ে নিজে বসলেন, জোর করে স্প্রাইট আনালেন, পরিচয় দিলেন হর্ষদ পানিগ্রাহী, সিনিয়র পানিগ্রাহীর নাতি। আমার কাছে সব শোনার পর হর্ষদ তার পিএকে ডাকল, ডেকে বামরার গিরিধারী পারিজার ফাইল চাইল। বললাম, এত বছর পরে কি পাওয়া যাবে ওর ফাইল? হর্ষদ হেসে বলল, তারা প্রত্যেক ক্লায়েন্টেরই রেকর্ড রাখেন, যদি না তাদের থেকে শেষ সার্ভিস নেওয়ার 25 বছর অতিক্রান্ত হয়ে থাকে। কম্পিউটারেই মাইক্রোফিল্ম করে রাখে ওরা। তারপর হর্ষদের মোবাইল ফোন বাজল, ওর গ্র্যান্ডফাদার মানে 94 বছর বয়সী সিনিয়র পানিগ্রাহী নাকি আমার সঙ্গে কথা বলতে চান। তারপর সিনিয়র পানিগ্রাহী তোমার সম্বন্ধে ও জেঠুমণির সম্বন্ধে অনেক কথা জিজ্ঞাসা করলেন। জেঠুমণি যে অনেক বছর আগে চলে গিয়েছেন সেটা উনি জানেন, অনেকবার করে বললেন তার দেখা করে লাঞ্চ করার কথা।
তুমি কি বললে?
বললাম, মু চেষ্টা করিবি, ইয়ারে কাম্বো সারি জীবি তো নিশ্চয়ই জীবি, কিন্তু খাইবা পিবা কি কিচ্ছি প্রয়োজন নাস্তি, মু আপনাঙ্কু গোরছুই কি পালাইবি, সম্বলপুর ফিরিবাকু হবে যে। একটু একটু ওড়িয়া জানি জেনে বৃদ্ধ খুবই খুশি হলেন। তারপর তার নাতির সঙ্গে দাদুর কি কথা হয়েছে জানি না, নাতিও সামান্য অনুরোধ করল ওর সঙ্গে দেখা করার। কি সুন্দর করে যে অনুরোধ করল, কি বলবো।
ও হৃজুদা, আমি যে শ্যামের বাসি শুনতে পাচ্ছি।
তিতির, আগে কাজ কি এগোলো সেটা বল, তারপর না হয় পানিগ্রাহী সাহেব আর তার ক্যারিজমেটিক নাতির কথা আমরা শুনব।
তিতির লজ্জা পেল, লজ্জা পেলে ওর কমলা রঙা মুখটা পোস্ট অফিস রেড হয়ে যায়।
তোমার অনুমান প্রায় 100 ভাগ কারেক্ট। প্রথম বিলের দুজন এক্সিকিউটর ছিল, রিল সিনিয়র পানিগ্রাহী সাহেবই করে দিয়েছিলেন।
কে কে ছিলেন এক্সিকিউটর?
তুমি যা বলেছ বিশ্বল সাহেব আর ওই গাছ চাপা পড়ে মরে যাওয়া জঙ্গলের ঠিকাদার বন্ধু।
কোডিসিল ছিল?
ছিল।
কবে করা হয়েছিল?
তুমি যা অনুমান করেছিলে, গিরিধারী বাবুর অ্যালজাইমার্সে আক্রান্ত হবার ঠিক আগে।
কোডিসিলের এক্সিকিউটর কে কে ছিলেন?
বিশ্বল সাহেব আর
কে?
খোঁড়াক্ষনু।
তাই তাহলে কোডিসিলের কথাটা এই দুজনে চেপে গেল কেন বেমালুম? কোডিসিলে তো গিরিধারী পারিজা তার স্ত্রী, বড় ছেলে আর ছোট ছেলের প্রতি উইলে যে অবিচার করেছিলেন তারই প্রতিবিধান করেছিলেন। কোডিসিল চেপে যাওয়ার পেছনে খোঁড়াক্ষনুর স্বার্থ থাকতে পারে, কিন্তু বিশ্বলের কি স্বার্থ থাকতে পারে? তার নিজের বোনকে সে তার ভগ্নিপতির সম্পত্তি থেকে বঞ্চিত করে কিভাবে লাভবান হতে পারে?
পারে, তুমি তো বলেছিলে উনি চাকরি ছেড়ে দিলে কোল ওয়ারেশি প্ল্যান্ট করবেন, তাতে তো অনেক টাকার দরকার। মেজকর্তাও হয়তো সেই প্ল্যানে পার্টনার হবেন। মেজকর্তা মা আর দুই ভাইকে বঞ্চিত করে নিজেই সব সম্পত্তির মালিক হয়ে গেলে তাতে তো বিশ্বল আর খোঁড়াখুঁড়ুরই লাভ। অন্য এক্সিকিউটরের মৃত্যুতে বিশ্বল একমাত্র এক্সিকিউটর হিসেবে উইলটাকে এক্সিকিউট করলেই এদের সকলের স্বার্থ সিদ্ধি হবে। তাই কোডিসিলের কথা চেপে যাওয়ার জন্য এদের দুজনকে মোটা টাকাও হয়তো দিয়েছেন বা দেবেন মেজকর্তা। তবে খোঁড়াখুনু যেভাবে মেজকর্তাকে দুহাতে রেখেছেন তাতে মেজকর্তা নিজেই একদিন রক্তশূন্য হয়ে যাবেন। তখন তার মৃতদেহের ওপরে শকুনের মতো বসে তাকে ছিন্ন ভিন্ন করবে এই দুজন।
বিশ্বল মানুষটা যে এত নীচ আমার কোনো ধারণা ছিল না। আজকাল শিক্ষিত মানুষেরাই দেখছি সবচেয়ে বড় চোর হয়।
উইলের প্রবেশটাও নিয়েছেন বিশ্বল সাহেব, অথচ কোডিসিলটা দিনের আলোও দেখল না। হর্ষদ পানিগ্রাহী বলেছেন কোডিসিলটাও গিরিধারী বাবু ওদের দিয়েই করিয়েছিলেন। অরিজিনালটা গিরিধারী বাবুর কাছেই ছিল, ওদের কাছে ফটোকপি আছে। কিন্তু প্রবেট নেওয়ার সময় কোডিসিলের উল্লেখ করা হয়নি, তাই গিরিধারী বাবুর শেষ ইচ্ছে অপূর্ণই থেকে গিয়েছিল।
কোডিসিলে প্রথম উইলের উল্লেখ তো থাকার কথা।
উল্লেখ তো ছিলই, কিন্তু এক্সিকিউটর বিশ্বল সাহেব প্রথম উইলেরই প্রবেট নিয়েছিলেন, যার ফলে মেজকর্তাই সব সম্পত্তির মালিক হয়ে গেলেন। কোডিসিল দিনের আলোই দেখতে পেল না।
তাহলে এখন এর কোনো প্রতিকার নেই?
প্রতিকার হয়তো আছে। অম্বাবতী, সোনাবাবুর উত্তরাধিকারীরা, মানে স্ত্রী আর মেয়ে, ফুচকুবাবুর স্ত্রী আর মেয়ে, ওই কোডিসিলের ভিত্তিতে কি আইনানুক ব্যবস্থা নিতে পারেন নাকি পারেন না, তা উকিল ব্যারিস্টারেরাই ঠিক করতে পারেন। আইনি কোনো ব্যবস্থা নিতে পারেন কি না তা পানিগ্রাহী কোম্পানির সলিসিটার্সরাই বলতে পারেন। সিনিয়র পানিগ্রাহী এখনো বেঁচে আছেন এই যা ভরসা। সম্ভবত উইটনেস হিসেবে কোডিসিলে ওর সইও থাকতে পারে। ওরা কোর্টে যদি যেতে পারেন তাহলে সিনিয়র পানিগ্রাহীর সাক্ষ্য কোর্টে খুবই কাজে লাগতে পারে।
তা হয়তো পারে, কিন্তু তার মূল্য কি একটু বেশি পড়বে না?
কিরকম?
তিতিরের সঙ্গে হর্ষদের বিয়ে দিতে হবে যে। বুড়োর যা পছন্দ হয়েছে তিতিরকে, নাত বউ না করে কি উনি এত বড় উপকারটা করবেন?
মরে গেলেও না, আমার পড়াশোনা শেষ হতে এখন অন্তত 5 বছর বাকি আছে। হর্ষদ তো ওয়েল সেটেলড, দাদু কবে মরে যায় তার ঠিক নেই, তাই দাদু তার বিয়েটা তাড়াতাড়ি সারবেন হয়তো। তাছাড়া ওরই সাথে মেয়ের কি অভাব পড়েছে যে তার আমাকে না হলে চলবে না?
সে তো হর্ষদই জানে। হর্ষদ তো তোর ভালোই প্রেমে পড়েছে মনে হচ্ছে।
ভালো হবে না কিন্তু। তুমি কি চাও রুদ্র, যে রিজুদা অ্যান্ড কোম্পানি লিকুইডেটেড হয়ে যাক, আমরা আর কোনো অ্যাডভেঞ্চার বা গোয়েন্দাগিরি করব না?
না না, একেবারেই যাই না। তাছাড়া রিজুদা, তিথিরে বাবা মা আছেন, আমরা তোর গার্জেন নই, এই ব্যাপারে আমাদের নাক না গলানোই ভালো। তবে আমার কর্তব্য হবে তিতিরের বাবা মার ঠিকানা ও ফোন নাম্বার সিনিয়র পানিগ্রাহীকে দিয়ে দেওয়া। তারপর বিয়ের নেমন্তন্ন খাওয়া ছাড়া আমাদের কি বার করণীয় থাকতে পারে, তাই না?
তোমরা এরকম করলে কিন্তু আমি কাল সকালেই ট্যাক্সি নিয়ে ঝাড়সুগুদাতে চলে যাব, সেখান থেকে সোজা কলকাতা।
এই ডিসিশনটা দু একদিন পরেই নিস। কাল সকালে আগে ভটকাই চন্দ্র ফিরুক। আমার মন বলছে সোনাবাবু আর ফুচকুবাবুর স্ত্রী আর বড় মেয়েদের নিয়ে আমাদের কালই একবার কটক যেতে হবে। অম্বাদেবীকে তো বিশ্বলের অনুমতি ছাড়া নিয়ে যাওয়া যাবে না, তবে কোর্টে গেলে ওকেও পার্টি করবেন ওরা নিশ্চয়ই।
কোডিসিল তো উইলের মতোই, গোপন দলিল নয় সেটা?
না, উইলও গোপন দলিল নয় সেই অর্থে, তাই কোডিসিলও নয়। তাছাড়া কোডিসিলের কথা গোপন করে উইলের প্রবেট নেওয়াটা, বিশেষ করে একজন যখন উইল আর কোডিসিলেরও কমন এক্সিকিউটর, তখন তা সম্ভবত আইনের চোখে অপরাধ, কারণ তাতে অনেকের স্বার্থই বিঘ্নিত হয়েছে। আমরা সলিসিটার্স ফার্মের সঙ্গে ওদের আলাপ করিয়ে দেব, তারপর এটা ওদেরই ব্যাপার। বাইরের লোক হিসেবে আমরা আর কি করতে পারি? তিতির, তোর কাছে হর্ষদের মোবাইল নম্বর আছে?
আছে।
তুই ওকে ডেভেলপমেন্টটা জানিয়ে রাখ, আর বলে রাখ কালকেই লাঞ্চের পরে আমরা ওদের নিয়ে কটকে যেতে পারি। তারপর ওরা সাজেস্ট করলে পুলিশকেও ইনফর্ম করে রাখা দরকার। বামরার থানা মেজকর্তার কে না, ইনফর্ম করলে সম্বলপুরকে অথবা বামরার উপরে যে আইজির জুরিসডিকশন তাঁকে ইনফর্ম করতে হবে। যা ডিসিশন নেবার তা কালকেই নিতে হবে। অম্বাবতীর বুক ভেঙে যাবে এই খবরে। তার নিজের দাদাই যে তার সর্বনাশের মূলে, এটা জানার পরে একেবারে ভেঙে পড়বেন উনি। যা তোরা শুয়ে পড়, বেশ ধকল গেছে, আমিও শোবো। সারাটা দিন একা একা বোর হয়ে গিয়েছি।
ভটকাই বারুঙ্গা আর ফাটা রহমানের সঙ্গে সকাল 8:30 নাগাদ এসে হাজির হল। আমরা ওদের রিজুদার ঘরেই ডেকে নিলাম। নিচের বসার ঘরে না বসাই ভালো, দেওয়ালেরও কান আছে। তাছাড়া এখানকার বাবুর্চি বেয়ারারা বিশ্বল সাহেবের বংশবদ।
তুই কি জানলি বল এবার? অনেক কিছু জানলাম। এটা তো আমরা জানি যে ফাটা রহমান সোনাবাবু গুলিবিদ্ধ হওয়ার পরে গাছে চড়ে বসেছিল। বারুঙ্গা দৌড়ে বামরাতে খবর দিতে চলে যাওয়ার একটু পরেই মানুষের গলার স্বরে ফাটা রহমান চমকে উঠল। তারপর অবাক হয়ে দেখল উল্টো দিক থেকে খোঁড়াক্ষুনু খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছে। তার আগে আগে বন্দুক হাতে ধানু খড়িয়া। খোঁড়াক্ষুনু বাটা কোম্পানির অ্যাম্বাসেডর জুতো পরেছিল। সে জুতোর দাগ সোনাবাবুর দেহের কাছে বারুঙ্গা দেখতে পেয়েছিল। ধানু খড়িয়া, সে আবার কি? মঞ্চে রোজ রোজ নতুন চরিত্রের আগমনে তো আমি দিশে হারা। বাটার অ্যাম্বাসেডর জুতোর ছাপ দেখেই বারুঙ্গা চিনে ফেলল।
ফাটা রহমান বলল,
চিনবো না, কতদিনের শখ ছিল একজোড়া জুতো কেনার, তার হলো কোথায়? এই জীবনে হবে না।
ধানু খড়িয়াও ফাটারি মতো একজন চোরা শিকারী। তাকে দিয়েই খোড়াক্ষুনু সোনাবাবুকে মারিয়েছিল। খুনি সব সময় খুনের জায়গাতে ফিরে আসে। বোধহয় ওরা শিওর হতে এসেছিল যে ধনবাবু মরেছেন কিনা। নিশ্চয়ই গুলিটা করেই তারা দুজনে পালিয়েছিল। দাতাল শুয়োরটাকে গুলি করে সোনাবাবু যখন পাথরটার উপরে কি বিশ্রাম করছিলেন, তখন ওরা দুজনে গিয়ে তার সামনে এসে দাঁড়ায়। খোঁড়াক্ষুনু তার খুবই চেনা। তারা যে তাকে খুন করতে আসতে পারে এ কথা তার কশ্চিন কালেও মনে হয়নি। তবে মনে হওয়া উচিত ছিল। বোঝা যাচ্ছে যে মানুষটা খুব সিম্পল ছিলেন।
খোঁড়াক্ষুনুর পাশ কাটিয়ে ধনাবাবুর সামনে এসে ধানু খড়িয়া তার কপালে গুলি করার পরেই দুজনে পালিয়ে যায়, গিয়ে কাছেই কোথাও লুকিয়ে থাকে। তারপর আমার আর বারুঙ্গার গলার আওয়াজ মিলিয়ে যাওয়ার পর আর বারুঙ্গা দৌড়ে চলে যাওয়ার কিছুক্ষণ পরই ওরা দেখতে আসেন ধনাবাবু সত্যি মরেছেন কিনা। যেহেতু ওরা দূরের ঝোপের মধ্যে লুকিয়েছিল, আমায় গাছে চড়তে দেখেনি ওরা কেউ। দেখলে ওরা আর ফিরে আসতো না। খোঁড়াক্ষুনু একটা খাকি রঙা প্যান্ট আর খাকি হাওয়াই শার্ট পরেছিলেন, পায়ে বাটার অ্যাম্বাসেডর জুতো। ভাবখানা এমন, ওরাও শিকারই এসেছে। সোনাবাবু নিশ্চয়ই ওদের দাঁতাল শুয়োরটার কথা বলেছিলেন আর বলেছিলেন যে ওটা আহত হয়েছে। কিন্তু খোঁড়াক্ষুনু তো শুয়োর মারতে আসেনি, এসেছিল সোনাবাবুকে মারতে। ধানু খড়িয়ার হাতে ছিল খোঁড়াক্ষুনুরই বন্দুক। ধরার বন্দুক আমি চিনি, তার একটা বেপাশি মুঙ্গিরই বন্দুক ছিল। এই রকম ভালো বিলিতি দোনলা বন্দুক সে কোত্থেকে পাবে? তারপর ওরা সোনাবাবু যে মারা গিয়েছেন সে সম্বন্ধে শিওর হয়ে ফিরে গিয়েছিলেন। খোঁড়াক্ষুনু খোঁড়াতে খোঁড়াতে দৌড়চ্ছিল বালির উপর দিয়ে। সে দৌড় দেখে হাসি সামলানো মুশকিল হচ্ছিল আমার।
ওরা এসেছিল কিসে করে?
গাড়িতেই, খোঁড়াক্ষুনুর গাড়ি ছিল, তবে চড়ত না। ওদের গাড়িটা সম্ভবত নদীর ব্রিজের অন্যদিকে রেখেছিল। গাড়ি চালিয়ে এসেছিল ধানু। ও ভালো গাড়ি চালায়, খোঁড়াক্ষুনুর গাড়ি থাকলেও সে নিজে চালাতে পারে না।
তারপর
ওর একটা মারাত্মক ভুল করে। খোঁড়াক্ষুনুর বন্দুকের গুলির ফাঁকা কার্টুজটা সোনাবাবুর বন্দুকের পাশেই ফেলে যায়, যাতে লোকে ভাবে যে সোনাবাবু আত্মহত্যা করেছেন নিজের বন্দুক দিয়ে।
সেই ফাঁকা কার্তুজ আর সোনাবাবুর বন্দুক পুলিশ নিশ্চয়ই নিয়ে গিয়েছিল।
সে বন্দুক আর ফাঁকা কার্তুজ এখনো থানাতেই আছে। পুলিশ ভেবেছিল এটা একটা আত্মহত্যার কেস, আর এই কথাটা প্রমাণ করার জন্য ওই গুলি আর ওই বন্দুকই যথেষ্ট।
তারপর
সোনাবাবু শুয়োরকে গুলি করার সঙ্গে সঙ্গে বন্দুকের ব্রিজ খোলাতে সেই গুলিটা ইজেক্টেড হয়ে জঙ্গলেরই কোথাও ছিটকে পড়ে। যেহেতু বাঁ ব্যারেলে এলজি ছিল, উনি তাই ডান ব্যারেলা রিলোড করেন। এই অবস্থায় উনি যখন পাথরের উপর বসে বিশ্রাম করছিলেন, তখনই ওরা এসে ওর কপালে গুলি করে। কিন্তু ফাঁকা কার্তুজটা ধানু ইচ্ছা করেই সোনাবাবুর পাশে ফেলে যায়। সেটা খোঁড়া খুনুর গ্রিনার বন্দুকের গুলি। ভালো করে পরীক্ষা করলেই দেখা যাবে গুলির ক্যাপে যে স্ট্রাইকিং পিনের দাগ পড়েছে তা খোঁড়ার বন্দুকের স্ট্রাইকিং পিনের থেকে আলাদা।
কিন্তু খোঁড়াখনু জানলেন কি করে যে সোনাবাবুরা শিকারে যাবেন ভোরে?
বারুঙ্গা বলল,
এই খবর ওরা পেয়েছিলেন সোনাবাবুর ড্রাইভার মঙ্গলার কাছ থেকে। খোঁড়াখনু প্রতি মাসে তাকে মোটা টাকা দিয়ে কিনে রেখেছিল। সোনাবাবু সব খবরই রোজ বাজার করত সে খোঁড়াখনুর কাছে।
মঙ্গলা কি এখনো সোনাবাবুর গাড়িই চালায়?
সোনাবাবু তো নেই, এখন বড় বৌদির গাড়ি চালায়। নিশ্চয় তাঁর সব খবরাখবর এখনো পাচার করে। তবে সেই ব্যক্তিগত গাড়ি তো এই মাসেই কোম্পানিতে চলে যাবে। বড়বাবু নাকি অম্বা মা কিংবা বড় বা ছোট বৌদিকে কোনো সম্পত্তি দিয়ে যায়নি, তাই ওদের তিনজনের গাড়িই চলে যাবে এ মাসের শেষে কোম্পানির হেফাজতে। বৌদিরাও গিয়ে থাকবেন যার যার বাপের বাড়ি। অম্বা মা তার দাদা বিশফল সাহেবের কাছে, আর বড় বৌদি ছোট বৌদি চলে যাবেন দশ পাল্লাতে আর বৌধে, ওদের বাপের বাড়িতে।
অম্বাদেবীর গাড়ির ড্রাইভার এখন কোথায়?
এখনো সে অম্বা মায়ের গাড়ি চালায়, এখন তো আছে সম্বলপুরে। এই মাসের শেষে কোম্পানিরই কোনো অন্য গাড়ি চালাবে হয়তো।
ফাটা রহমান মানুষটা অরিজিনাল, পরনে একটা খাকি হাফ শার্ট, সামনে দুটো বুক পকেট আর সবুজ আর লাল খোপ খোপ একটা লুঙ্গি, মুখে সব সময় একটা পান থাকে জর্দা দেওয়া, গালের বাঁদিকটাতে পোঁটলা করা থাকে। ছোট্টখাট্ট মানুষটা, চওড়া চোয়াল, তীক্ষ্ণ চোখ আর মুখের মধ্যে আশ্চর্য এক ভাব, তাচ্ছিল্য আর বিদ্রুপ মেশানো। এই বিদ্রুপ হয়তো কোনো ব্যক্তি বিশেষের প্রতি নয়, মানে হয়তো সমাজের প্রতি।
তোমরা কিছু খাবে?
না না, আমরা পথে খেয়ে এসেছি স্যার।
কিরে, তোরা আইনের অবমাননার নীরব দর্শক হবি না আইন নিজের হাতে নিবি? প্রয়োজনে যে দেশে আইন বড়লোকদের বা ক্ষমতাবানদের দেখার তামাশা মাত্র, সেই দেশে আইন নিজেদের হাতেই নিতে হবে।
আমরা তো আগেও নিয়েছি কয়েকবার।
যা কিছু করতে হবে তা কিন্তু বামরার পুলিশকে একেবারে অন্ধকারে রেখে। বামরার পুলিশ নিজেদের বেচে দিয়েছে পারিজাদের মেজকর্তার কাছে। বারুঙ্গা, ফাটা, তোমাদের যদি একটা গাড়ি আর আমার এই দুই চালাকে দিই, তোমরা কি খনু ঘোষ, ধানু খড়িয়া আর মঙ্গলাকে তুলে নিয়ে আসতে পারো?
কোথা, এখানে?
না না, এই বাংলোতে নয়। তোমরা কাল যে ভাঙা বন বাংলোতে রাত কাটালে, যেখানে নাকি পেতনি আছে, সেখানে নিয়ে আসতে পারো।
পারলে খোঁড়া খুনুকে আমি গুন্ডি দিয়ে চিবিয়ে খাই। ওকে ভালো করে শিক্ষা দিতে পারলে পরদিনই আমি আত্মহত্যা করে মরে যাব। বারুঙ্গার জীবনের আবার দাম কি? আপনারা একটু মদত দিলেই হয়।
দিনের আলোতে কাজটা মুশকিলের হবে। তোমরা সন্ধ্যের মুখেই বামরা চলে যাও। বটকাই, তুই সম্বলপুর থেকে একটা টাটা সুমো বা স্কর্পিও ভাড়া করে নে। ড্রাইভার নিবি না, দুদিনের ভাড়া অ্যাডভান্স দিয়ে দিবি, আর ওরা অচেনা লোকদের ভাড়া দিতে না চাইলে নিজেদের ক্রেডিট কার্ড আইডি হিসেবে ব্যবহার করবি। ওদের নিয়ে অন্ধকার হওয়ার পর ওই বাংলোতে চলে যাবি। আমি অন্য একটা গাড়ি নিয়ে মেধেশ্বরের মন্দিরের রাস্তাতে ঢুকে যাব। আমাকে মন্দিরের ডিরেকশনটা দিয়ে দিবি।
মন্দির অব্দি যেতে হবে না, তার আগে বাঁদিকে একটা সুড়িপথ রয়েছে, গাড়ি যায়। সম্বলপুর থেকে দুটো পাতলা কম্বল কিনে নেব আর ঝিকার ডাল ভেঙে নেব। জঙ্গলে আছে কয়েকটা, দেখে রেখেছি।
ওই ডাল পেলে তো ভালোই, মনের সুখে কম্বল চাপা দিয়ে মারলে দাগ পড়বে না। নিজের পিস্তল, এক্সট্রা ম্যাগাজিন, টেপ রেকর্ডার আর একটা এক্সট্রা ব্ল্যাঙ্ক ক্যাসেটও নিবি।
হ্যাঁ নেব।
ইনিশিয়েটিভ তুই নিচ্ছিস বটে, কিন্তু অপারেশনের লিডার হবে রুদ্রই।
হ্যাঁ, সে কথা তো না বললেও চলে। সে জীবনে কো পাইলট হয়েই কাটাতে হবে, ক্যাপ্টেন হওয়ার আমার দ্বারা হবে না।
রিজুদা পার্স খুলে ফাটা রহমান আর বারুঙ্গাকে একটা করে ৫০০ টাকার নোট দিয়ে বলল,
শোনো, তোমাদের ভটকাই বাজারে ছেড়ে দিয়ে আসবে। সন্ধ্যের মুখে রদেবু পয়েন্টে ওরা আসবে, আর তোরা সেই পয়েন্টটা নিজেরাই ঠিক করে ওদের বলে দিবি। আর তোমরা খাওয়া দাওয়া করে বাজারে গিয়ে সন্ধে অবধি অপেক্ষা করবে। দুটো গাড়ি একসঙ্গে যাবে না, ৮ কিলোমিটার মতো দূরত্বে যাবে। বন্দুক সঙ্গে আছে তো ফাটাবাবুর?
হ্যাঁ হ্যাঁ, বন্দুক তো কাল থেকে সঙ্গেই আছে, গাড়িতেই আছে।
যে ফাটা সে আবার বাবু হয় কি করে স্যার? আমাকে বাবু বলে লজ্জা দেবেন না।
আজকে আস্ত বাবু, খোড়া খুনুকে ফাটাবো আমরা।
গাড়ি ঠিক করে বাজারে ওদের ছেড়ে দিয়ে কি আমরা এখানে ফিরে আসব?
হ্যাঁ আয়। আর কাল ভটকাইয়ের খাওয়া দাওয়ার কষ্ট হয়েছে, দুপুরে কি খাবি না খাবি বাবুর্চিকে বলে দিবি।
যা রান্না হবে তাই খাবো, আমি চিরদিন স্কেপগোট হতে পারবো না।
তাই
আমার কি কাজ?
ওরা চলে যাক, তারপর বলছি সব বুঝিয়ে। তোরই তো আসল কাজ, তুই তো গন্ধমাধন পর্যন্ত বয়ে বিশল্যকরণী আনবি অম্বাবতী আর দুই বৌমাকে বাঁচাতে।
আমার মস্ত একটা ভুল হয়ে গেছে। ওহো, বারুঙ্গাকে এখন তিতিরের সঙ্গে যেতে হবে বাম রাতে, বড় বৌমা আর ছোট বৌমাকে নিয়ে আসতে। তিতিরকে তো তাঁরা চেনেন না, অচেনা মানুষের সঙ্গে ওরা আসবেন কেন? দাঁড়া, আগে বিশ্বলের বাড়িতে অম্বাবতীকে একটা ফোন করে বলি, বড় বৌমা ও ছোট বৌমাকে বলে রাখতে যে তাঁরা যেন তৈরি হয়ে থাকেন, তিতির আর বারুঙ্গা যাচ্ছে। এই কথাও বলতে হবে যে রাতে ফিরতে অনেক দেরি হবে, তিতির ওদের তুলে অম্বাবতীকে নিয়ে চলে যাবে কটকে, অনেকখানি রাস্তা। সকলকেই কিছু খেয়ে নিতেও বলতে হবে, দুপুরে খাওয়ার সময় নাও পাওয়া যেতে পারে। এও বলতে হবে যে রাতে ফেরা নাও হতে পারে।
ঋজুদা মোবাইলে ফোন করে অম্বাবতীকে বলল,
আপনার স্বামী গিরিধারী বাবু আর বড় বৌমা ও ছোট বৌমার উপরে যে অন্যায় হয়েছে তার একটা প্রতিবিধানের পথ হয়তো হতে পারে, কিন্তু তিতিরের সঙ্গে দুই বৌমাকে নিয়ে আপনাকে একবার আজই কটকে যেতে হবে। রওনা হতে হবে ঘণ্টাখানেকের মধ্যেই। তিতির গাড়ি নিয়ে আপনার কাছে যাচ্ছে দুই বৌমাকে নিয়ে। দুজনকেই আপনি ফোনে একটু বলে রাখবেন তৈরি হয়ে থাকতে, ওরা তো তিতিরকে চেনেন না। মিসেস বিশ্বলও আপনার প্রকৃত হিতার্থী, ওকেও সঙ্গে নিয়ে যেতে পারেন, উনি সঙ্গে থাকলে আপনাদেরই ভালো। বিশ্বল আজ ফিরবে কখন?
আজ ফিরবে না, ভুবনেশ্বরে চেয়ারম্যানকে এয়ারপোর্টে ছাড়তে যাবে, কাল সকালে ফিরবে।
তাহলে তো একদিক দিয়ে ভালোই, যদি ওখানে থেকে যেতে না হয় তবে আপনারা খুব দেরি হলেও মনে হয় রাত ১১টার মধ্যেই ফিরে আসতে পারবেন, বাড়িতে সে কথা বলে যাবেন। তবে কোথায় আর কাদের সঙ্গে যাচ্ছেন তা আপনার দাদাকে মানে বিশ্বলকে বলার দরকার নেই, সময় খুবই কম, পথে তিতির আপনাদের সব বুঝিয়ে দেবে। আমরা তো আর এখানে চিরদিন থাকতে পারব না, যা করার তাড়াতাড়ি করতে হবে। প্লিজ, আনলেস ইউ হেল্প ইউর সেলস ইউ আর আনডান, ঠিক আছে?
বলেই ঋজুদা মোবাইলের ফোন সুইচ অফ করে দিল।
তিতির, তুই বারুঙ্গাকে নিয়ে চলে যা, ফিরে এসে সন্ধ্যায় বারুঙ্গাকে তো আবার যেতে হবে বামরাতে। আর পানিগ্রাহীকে ফোনে বলে রাখ কাগজপত্র যদি কিছু সই করতে হয় ওদের তবে সেসব একেবারে তৈরি করে রাখতে, কারণ কাজ সেরেই তো ফিরতে হবে ওদের সম্বলপুরে। আর কিছু খেয়েও যা।
না, ব্রেকফাস্ট তো খেয়েছি, আর কিছু খাবো না এখন।
তবে যা, দেরি করিস না, যাও ভাই গাদু।
আলো শুকিলা ছাড়ু মন মরি।
তিতির চলে গেলে আমি বললাম, প্ল্যানিংটা খুব স্কেচি হয়ে গেল না, এতগুলো ইফস এন্ড বাটস এর উপর নির্ভর করে সবকিছু করা, মানে যদি একটা প্ল্যানও ফেঁসে যায় তবে তো পুরো কাঠামোটাই ধসে পড়বে।
ধসতে পারে আবার নাও পারে, সব ঠিকঠাক এক্সিকিউটেড হলে গিরিধারীবাবুর উইলের এক্সিকিউটর বিশ্বলমশাই এমন বেকায়দাতে পড়বেন তার বলার নয়, মেজকর্তার জারিজুরিও সব বৃথা হবে। তবে তিতিরের, বারুঙ্গার আর ফাটা রহমানের কাছে সব জানার পরে ওরা কিছু করে না বসে, তাহলে তিন তিনজন অসহায় পথে বসানো বিধবাকেও তো বাঁচানো যাবে না। এটা আর প্রফেশনাল অ্যাসাইনমেন্ট নেই, একটা মরাল অব্লিগেশন হয়ে গিয়েছে। এটা না করে আর এই ক্যালকুলেটেড রিস্কগুলো না নিয়েও তো আমাদের উপায় নেই, কাজটা না করলে অবিবেচকের কাজ হবে। এরপর কখনো সম্বলপুর এলে এদের আতিথেয়তাতে থাকা কখনোই সম্ভব হবে না, তবে এখানে আসার আর কোনো প্রয়োজনও হয়তো হবে না। অম্বাবতী আর তাঁর বড় ও ছোট বৌমাকে কটকেই কোথাও থাকতে হবে হয়তো কিছুদিন মামলা লড়ার কারণে, সেটার বন্দোবস্ত পানিগ্রাহী সাহেবরাই করে দিতে পারবেন। ঈশ্বরের দয়ায় পানিগ্রাহীরা ভালো উকিল ব্যারিস্টার লাগিয়ে যদি ওই কোডিসিলের ব্যাপারে একটা কিছু করতে পারেন, ক্ষতিগ্রস্ত পার্টিরা মিলিত দরখাস্ত করে আর কোর্টে মুভ করে, তাহলে সবকিছুরই সুরাহা হয়তো হয়ে যাবে। দেখ, ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস, ওরা তিনজনই স্বমহিমাতে পুনঃপ্রতিষ্ঠিত হতে পারেন। ওরা যদি আমার প্রস্তাবে রাজি না হন তাহলে ক্ষতি ওদেরই।
একটা থিয়েটার দেখেছিলাম, তাতে একজন কমেডিয়ান মাথায় পাগড়ি পরা ব্যবসায়ীর ভূমিকাতে অভিনয় করছিলেন। তাদের ব্যবসা ছিল আটা কলের, তার পার্টনার আটার সঙ্গে তেঁতুলের বিচির গুঁড়ো মিশিয়ে অনেক মুনাফা করতে চাইছিলেন। সেই ব্যবসায়ী একা স্টেজে দাঁড়িয়ে নিজের মনেই বলছিলেন, এই বিবেক শালা হারামজাদা আছে, শালা কিছুতেই মানছে না।
সেই হচ্ছে কথা,
বিবেক সত্যি হারামজাদা। আমাকে আর ক টাকা ফিস দেবেন এরা? কিন্তু যা আমরা করছি তা তো বিবেকের তাড়নাতেই।
সন্ধে নামতে না নামতেই আমি আর বারুঙ্গা পারিজা কোম্পানির হেড অফিস থেকে একটু দূরে একটা ঝুপড়ি বড় গাছের নিচে গাড়ি লাগিয়ে কাঁচ তুলে বসে থাকলাম। গাড়িতে টিন্টেড কাঁচ ছিল, তাই বাইরে থেকে আমাদের দেখা যাচ্ছিল না, দেখা যাচ্ছিল সামনের কাঁচ থেকে। বারুঙ্গা মাথা নিচু করে বসেছিল, আর আমাকে তো এমনি কেউ এখানে চেনে না, আমাকে কেউ দেখলেও কোনো ক্ষতি নেই। রাস্তাঘাট ক্রমশ ফাঁকা হয়ে আসছিল, এমনিতেই জায়গাটা ফাঁকা। এক এক করে গোটা পাঁচেক গাড়ি অফিসের কম্পাউন্ড থেকে বেরিয়ে গেল, তার মধ্যে একটা বলেনো গাড়িও ছিল।
মেরুকর্তাও বেরিয়ে গেলেন, এরপর খোঁড়া খুনু বেরোবে।
শোয়া সাতটা নাগাদ খোঁড়া খুনু খুঁড়িয়ে বেরোল, তারপর অফিসের গেটের কাছে একটা চীনাবাদামের দোকান থেকে চীনাবাদাম কিনে তা খেতে খেতে এগিয়ে আসল। তারপর আমাদের গাড়ির কাছে আসতেই বারুঙ্গা দরজা খুলে নেমে তার পায়ে হাত দিয়ে নমস্কার করে বলল,
নমস্কার আজ্ঞে।
তুমি এটি কোনো করেছ?
খোঁড়া খুনু প্রশ্ন করতেই বারুঙ্গা তার হাত ধরে এক হ্যাঁচকা টানে গাড়ির খোলা দরজার দিকে টেনে নিল। আমিও সঙ্গে সঙ্গে নেমে পড়ে পেছন থেকে ধাক্কা মেরে তাকে গাড়ির পেছনের সিটে ঢুকিয়ে দিলাম। বিপদের আশঙ্কাতে খোঁড়া খুনু পালিয়ে যাবার চেষ্টা করতেই কোমরের হলস্টার থেকে পিস্তলটা বের করে তার পেটে নলটা ঠেকিয়ে বললাম,
ডোন্ট শাউট, ইফ ইউ ডোন্ট বিহেভ আই উইল শুট ইউ রাইট নাও।
তাতেই ক্ষণজন্মা ঠান্ডা মেরে গেল।
হোয়াট আর ইউ আপ টু?
ইউ উইল সি,
বলেই তারপর স্টিয়ারিং এ বসে গাড়ি ঘুরিয়ে নিলাম। ততক্ষণে ফাটা রহমান পেছনের সিটে তার শুইয়ে রাখা বন্দুকটা তুলে নিয়ে খোঁড়া খুনুকে পায়ের কাছে শুইয়ে ফেলে তার বুকে বন্দুক ঠেকিয়ে নিজের পা দুটো তার উপর উঠিয়ে দিয়ে বলল,
এ চিৎকার করবি তো প্রাণ যাবে।
মেধেশ্বরের মন্দিরের কাছে আসতেই বারুঙ্গা একটা সুঁড়ি পথ দেখিয়ে সেই পথে গাড়ি ঢোকাতে বলল। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে 1 কিলোমিটার মতো যেতেই দেখতে পেলাম সামনে একটা জড়া জীর্ণ বাংলো। সেই বনবাংলোর সামনে আর একটা গাড়ি দাঁড়িয়ে আছে দেখলাম, বুঝলাম এটা ভটকায়ের গাড়ি। বাংলোতে পৌঁছে খোঁড়া খুনুর পেছনে বন্দুক ঠেকিয়ে বারুঙ্গা সেই বাংলোর মধ্যে নিয়ে চলল। পিছনে মোমবাতির আলো জ্বলছিল। দেখলাম ভটকাই হাতে পায়ে দড়ি বাঁধা গুন্ডা মতো একজন লোকের সামনে বন্দুক বাগিয়ে বসে আছে, আর ফাটা তার পাশে দাঁড়িয়ে। ফাটার সামনে মাটিতে তার মুখ খোলা পাতলা প্লাস্টিকের ব্যাগটা মেঝেতে রাখা আছে, বুঝলাম তাতে তার টেপ রেকর্ডার আছে। আমিও আমার কাঁধ থেকে আমার ব্যাগ নামিয়ে চেইন খুলে অন্যদিকে রাখলাম। ফাটা রহমান আর বারুঙ্গা ঝটপট খোঁড়া খুনুর হাত পা বেঁধে ফেলল। মিনিট দশেকের মধ্যে রিজুদাও একটা বোলেরো জিপ চালিয়ে এসে পড়ল। আমাদের দুজনকে আর রিজুদাকে এই মূর্তিতে দেখে খোঁড়া খুনু একেবারে মিইয়ে গেল।
করতেটা কি চান আপনারা?
কিছু প্রশ্ন করতে চাই, ঠিক মতো জবাব না দিলে এখানেই হাত পা বাঁধা অবস্থাতে আপনার ও আপনার সঙ্গীর লাশ পড়ে থাকবে, 10-15 দিনের আগে কেউ জানতেও পারবে না। আর এটা ধানু খড়িয়া, তাই তো?
হ্যাঁ।
তা বাবা ধানু, তুমি সোনাবাবুকে গুলি করেছিলে কপালে?
না 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 বাবু, আমি গরিব মানুষ, জঙ্গলে ঘুরে ঘুরে একটু আদ্রু শিকার করে ওই শিকারের জানোয়ারের ওই মাংস আর চামড়া ও বিক্রি করে কোন রকমের সংসারটা চালাই। আমি কেন অত বড় মানুষে গুলি করতে যাব?
গুলিটা ধানু আপনার বন্দুক দিয়েই করেছিল, তাই না?
কি বলছেন স্যার আপনি, সোনাবাবু তো আত্মহত্যা করেছিলেন।
তাই বুঝি? আপনি কি জানেন প্রত্যেকটা বন্দুকের স্ট্রাইকিং পিন একরকম হয় না? সোনাবাবুর বন্দুকের পাশে যে কার্তুজের খোলটা ফেলে রেখেছিলেন সেই গুলি তো করা হয়েছিল আপনার বন্দুক থেকেই। ওই বন্দুকের ডান ব্যারেলের গুলি তো ধানু বের করে নিয়েছিল, বামরার পুলিশ একে আত্মহত্যা বলে মেনে নিলেও সম্বলপুরের পুলিশ আর ভুবনেশ্বরের ফরেন্সিক ডিপার্টমেন্ট কিন্তু তা মানবে না। সোনাবাবুর বন্দুক আর তাঁর মৃতদেহের কাছে যে গুলির খোল পড়েছিল তা জমা আছে থানাতে, তা পরীক্ষা করলেই বেরিয়ে পড়বে আসল তথ্য। তাছাড়া সোনাবাবুর বন্দুকের বাঁদিকের ব্যারেলে ছিল আলফা ম্যাক্সের এলজি, তার মানে
তাঁর ডান দিকের ব্যারেল থেকে আলফাম্যাক্সের বল দিয়েই সম্ভবত তিনি দাঁতাল শুয়োরটাকে গুলি করেছিলেন। পেছন পেছন কিছু দূর গিয়ে আর যেতে না পেরে ওই পাথরে বসে পড়েছিলেন হাঁফিয়ে। অথচ যে ফাঁকা কার্তুজের ভিত্তিতে উনি আত্মহত্যা করেছিলেন বলছেন, আপনি আর বামরার পুলিশ, সে তো ইন্ডিয়ান অর্ডিন্যান্স কোম্পানির কার্তুজ। আপনার কিছু বলার আছে এরপর?
কি বলার থাকতে পারে বলুন তো, গুলি তো আমি করিনি, আপনারাই তো বলছেন যে গুলি করেছিল ধানু খড়িয়া।
সে তো বটেই, চিরদিনই তো বড় লোকে এমনি করেই গরিবদের ফাঁসিয়ে এসেছে। বন্দুকও আপনার, গুলিও আপনার, ধানু খড়িয়ার তো অত ভালো বন্দুক নেই, তার তো মুঙ্গেরই বন্দুক। তার বন্দুকের স্ট্রাইকিং পিন পরীক্ষা করলেও বোঝা যাবে যে ওই গুলিটি তার বন্দুক দিয়ে করা হয়নি। সোনাবাবুকে মারার জন্য 10,000 দিয়েছিলেন তো, আমাদের হাতে কিন্তু প্রমাণ আছে তার।
10,000 নাকি, দেশের তো মধ্যে ওই 500টা টাকা, তাও আবার ওই তুকিস্তিতে।
তাহলে তুমি স্বীকার করছো তুমিই মেরেছিলে সোনাবাবুকে?
নিজের কলে আটকে পড়ে কলে পড়া ইঁদুরের মতো ধানু কিছুক্ষণ চুপ করে থেকে বলল,
গুলিটা হয়তো আমি করেছিলাম, কিন্তু সোনাবাবু মানুষ ভালো ছিলেন, ওর সঙ্গে আমার কোনো বিবাদ ছিল না। আসলে তোমাকে মারিয়েছিলেন ওই মেজকর্তার খুন বাবু।
মেজকর্তারও হাত ছিল বুঝি এর পেছনে?
উনি তো আসল লোক বড়বাবু, সব সম্পত্তি মেনে নিয়ে বড় ভাই ছোট ভাই এমনকি নিজের মার সম্পত্তি খেয়েও একেবারে সাত মিটল না, ভাইদের প্রাণেও মারলেন। হ্যাঁ, আর আর তার ডান হাত ছিলেন ওই ওই খুনু বাবু। তবে মেজকর্তা তো জানেন না এই মানুষটি কি নস্যার, একদিন মেজবাবুকে সরিয়ে দিয়ে এই নেপোই পারিজা কোম্পানির মাথায় বসবে। এই মেজকর্তা নিজেকে খুব সালাক মনে করেন তো, আসলে আসলে মানুষটা খুবই বোকা, নাহলে আপন মানুষদের পর করে ওই 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 বাইরের একটা বাজে লোককে মাথায় সরান কখনো?
সত্যি এরা পরকে আপন মনে করে আর আপনকে পর। রবি ঠাকুর কি এমনি এমনি অমন গান বেঁধেছিলেন?
আমি একা, বামরার সব মানুষেরই এ কথা জানা।
সোনাবাবুকে তো তোমাকে দিয়ে গুলি করানো হলো, তোমার তো ফাঁসি অথবা যাবজ্জীবন কারাদণ্ড হবেই, কিন্তু তুমি সব সত্যি কথা বললে তোমার শাস্তি একটু কমতেও পারে। কিন্তু ফুচকুবাবুকেও মেজকর্তা মারলেন, এ কথা বলছো কেন?
ধানু ততক্ষণে বেপরোয়া হয়ে গেছে তার ভবিষ্যতের কথা ভেবে।
ফুসকো বাবুর তো ওই বেরেন ম্যালোরি না কি বেশ ওই হয়েছিল, শিমলি পালে ছবি তুলতে গিয়ে মশার কামড় খেয়ে ওই অসুখ খান বাঁধাইছিলেন। আমিও তো জঙ্গলে জঙ্গলেই ঘুরিয়ে, ওই ফাটাও তো ঘরে, আমার আর ফাটারও দুবার হয়েছিল ওই তো জঙ্গলে গিয়ে। আমার হয়েছিল একবার লবঙ্গিতে গিয়ে, আর একবার হয়েছিল ওই রোঙানি কানিতে গিয়ে, দুবারই সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করে দেয় আমার বউ, তাই পানটাই বেশি যায়। অত বড় লোকের ছেলে ফুসকুবাবু, তাকে ওই অবস্থায় এই বামরাতে ফেলে রাখাটা খুন করা নয়। তখন তো সোনাবাবু মারাই গেছে, মেজকর্তা আর ওই খোঁড়া খুন, হ্যাঁ গুজগুজ ফুসফুস করে এখানকার ওই শ্রীপতি ডাক্তারকে টাকা খাইয়ে এখানে বাড়িতে রেখে নার্স টার্সের শো করিয়ে মারলো এরা ওই ফুসকুবাবুকে। এ কথাও বামরার সকলে জানে, আপনি বামরার পথে ঘাটে যাকে জিজ্ঞাসা করুন রে, এ কথা সবে বলবে, আরো বলবে, কারণ ফুসকুবাবু মানুষ বড় ভালো ছিলেন, গরিবদের প্রতি খুব দরদ ছিল ওনার, বড় লোক বলে কোনো সাল সালিয়াতি ছিল না। ওর মৃত্যুতে আমরা সকলেই ভারি দুঃখ পেয়েছি।
আমিও তো গরিব মানুষ, বিয়েটা করিনি, এক বেলা খাই তাও নিরামিষ, টাকা পয়সার উপরে আমার কোনো লোভ নেই, আমার আমার কি দরকার বড় লোকের পরিবারের মধ্যে এইসব রাজনীতির মধ্যে যাওয়ার বলুন তো।
বড্ডই গরিব আপনি না, চিনে বাদাম চেবাতে চেবাতে হেঁটে বাড়ি যান গাড়ি থাকতেও, আপনার মতো এত বড় হিপোক্রিট সম্ভবত কমই আছে পৃথিবীতে।
কি জানেন আপনি আমার সম্বন্ধে?
যা জানি তার সব বললে আপনি এক্ষুনি হার্ট ফেল করবেন। একটা মিনি পেপার মিলে কত ইনভেস্টমেন্ট লাগতে পারে, হ্যাঁ দুটো সমিল, অত বড় কাঠের ব্যবসা, আর আপনি নাকি ব্যাচেলার। এদিকে আপনার ছেলে মারুতি গাড়ি চালিয়ে র্যাভেনশ কলেজে পড়তে যায় কটকের মঙ্গলাবাদ থেকে। আপনার স্ত্রী আর ভাইদের নামে আর কি কি ব্যবসা আছে জানো আপনার? সকলের লকারেই বা কত নগদ টাকা আর গয়নাগাটি আছে। হ্যাঁ, বছরে 15 দিন ছুটি নিয়ে ব্যাচেলার ঈশ্বর বিশ্বাসী প্রায় সন্ন্যাসী আপনি সারা ভারত তীর্থ করতে যান, এই তো জানে মামরা সকলে, এমনকি মেজকর্তাও। আসলে আপনি কোথায় যান, কি করেন, তা একটু একটু জেনেছি আমি। তবে আপনার সুখের দিন না শেষ। পুলিশ সোনাবাবুর হত্যার জন্য আপনাকে জেলে দেবে, আর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার সাজানো বাগান শুকিয়ে দিল বলে তার সমস্ত বন্দোবস্তই সম্পূর্ণ করে রেখেছে রিজুদা।
এসব কি বলছেন আপনি?
যা বলছি তা সবই সত্যি। হ্যাঁ, আর সেটা আপনি ভালো করেই জানেন। আপনার ওই মাথা মোটা উপর চালাক আর সর্বজ্ঞ মেজকর্তাও খুব শিগগিরই আপনার সম্পর্কে সব জেনে হার্টফেল করবেন। গিরিধারী পারিজার উইলের কথা সকলেই জানেন। উইল তো কনফিডেন্সিয়াল ডকুমেন্ট নয়, সেই উকিলের জোরেই তো বড় কর্তা ছোট কর্তা আর তাদের মাকেও পথে বসিয়েছেন আপনারা। হ্যাঁ, বিশ্বল সাহেব উকিলের এক্সিকিউটর ছিলেন, অন্যজন তো রহস্যজনকভাবে গাছ চাপা পড়ে মারা গেলেন বড়বাবুর মৃত্যুর আগেই। গিরিধারীবাবু যে কোডিসিলটি করেছিলেন তার কথা জানতেন শুধুমাত্র বিশ্বল সাহেব, মেজকর্তা আর আপনি। সেই তথ্যটা চেপে যাওয়ার জন্য আপনি আর বিশ্বল সাহেব মেজকর্তার কাছ থেকে কত লাখ বা কোটি মেরেছেন। হ্যাঁ, আপনার পেপার মিলের টাকা বা বিশ্বল সাহেবের কোলওয়াশারি প্ল্যান্টের টাকা কি তা থেকেই এসেছে?
সে তো ব্যাংকের টাকা।
ব্যাংক তো লোন দেবে, কিন্তু সিড ক্যাপিটাল সেটা করতে আসবে? পেপার মিল বা কোলওয়াশারি প্ল্যান্ট এইসব করতে যা সিড ক্যাপিটাল লাগে তা তো আপনার ওই বৈকালিক খাদ্য চীনাবাদাম নয়।
আপনাদের কপালে দুঃখ আছে। হ্যাঁ, বিশ্বল সাহেব আর মেজকর্তার অতিথি হয়ে এসে তাদেরই পিছনে লেগেছেন, তো অপেক্ষা করুন শুধু।
আপনারা অম্বাবতী দেবী, সোনাবাবু আর ফুসকুবাবুর স্ত্রী ও মেয়েদের যে পথের ভিখারি করে দিয়েছেন তার প্রতিকার কিছু করা যায় কিনা তাই দেখছি। যে সন্তান নিজের মা, নিজের দাদা বৌদি, ছোট ভাই, ভাইয়ের বউ আর তাদের মেয়েদের এভাবে বঞ্চিত করে আপনার ও বিশ্বল সাহেবের মতো মানুষদের বড়লোক করেন, তাকে তো শিক্ষা একটু দিতেই হয়। জানেন তো, পূর্ববাংলাতে একটা প্রবাদ আছে, জন জামাই ভাগনা কভু না হয় আপনা। দেখা যাচ্ছে প্রবাদটি যথার্থ। এ কটা বাজারে ভটকাই?
প্রায় 9টা।
এবার চল ফেরা যাক। গিরিধারী একটা গর্হিত অন্যায় করেছিলেন, এই যুগে শুধুমাত্র মেয়ে বলেই তারা তার সম্পত্তি থেকে বঞ্চিত হবে এমন ভাবনা কোনো শিক্ষিত মানুষ ভাবতে পারেন তা কল্পনাই করা যায় না। অবশ্য এ কথা ঠিক যে উনি জানবেনই বা কি করে যে বড় ও ছোট ছেলের একজনও পুত্র সন্তান হবে না, তবে এই ভুল উনি বুঝতে পেরেই কোডিসিলটি করেছিলেন। মেজকর্তা যদি মানুষ ভালো হতেন তবে বাবার এই ভুল নিজেই সংশোধন করে নিতেন। উইলের বেনিফিশিয়ারি ইচ্ছে করলেই অন্য ভাইদেরও সমান অংশ দিতে পারতেন, বঞ্চিতা মাকে তো অবশ্যই দিতে পারতেন, কিন্তু শুধু নিজেই পুত্র সন্তানের জনক বলে এই যুগে এইভাবে মা ও ভাইদের বঞ্চিত করার কথা ভাবলেও ঘেন্না হয়। কিন্তু মেজকর্তার চেয়েও বড় পাপী আপনি আর আপনার পরিচিত উচ্চশিক্ষিত লোভী বিশ্বল সাহেব। আপনি না হয় একজন পেডিগ্রিহীন নন এন্টিটি। আপনার মতো ছাতার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এখন ব্যাঙের ছাতার মতো পথে ঘাটে দেখা যায়। আপনাকে নিয়ে কোনো উচ্চ ধারণা আমার নেই। আপনাদের মতো মানুষেই এখন পৃথিবী ছেয়ে গেছে, কিন্তু বিশ্বলের ব্যাপারটা আমাকে কষ্ট দিয়েছে। রুদ্র, তোদের টেপ রেকর্ডারগুলো এবারে বন্ধ কর। এ থেকে সিডি করে ইনকাম ট্যাক্সের চিফ সিআইটি ওয়ান সুভাষ সেন সাহেব আর ডিজিপি নন্দন মিশ্রকে একটা করে পাঠাতে হবে। চল এবারে ওঠা যাক।
খনু ঘোষ কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু টেপ রেকর্ডারের কথা শুনেই নিজের কথা নিজে গিলে ফেললেন।
তাহলে আমরা উঠলাম।
আর আমরা
আপন মানে কন করিবে বসি কি চীনাবাদাম খাউন তু আলো সুকিলা সারু মন মরিগলা দীপাহারু।
আপনারা পেতনির কোম্পানিতে না থাকবেন সারা রাত, ঠিক আছে? বৃষ্টি পড়াও শুরু হয়েছে কুরুবকের বনে, মোমবাতিগুলো প্রায় নিভে এলো, দারুণ রোমান্টিক ওয়েদার। ওহ, আপনি তো আবার ব্যাচেলার, দেখুন মেধেশ্বরের জঙ্গলের পেতনির সঙ্গে একটা অ্যাফেয়ার যদি করতে পারেন। সঙ্গে আপনার বডিগার্ড ওই খানু খড়িয়া, তাই না? ও তো রইলই। ও তো শুনেছি শুধু হাতেই নাকি একটা চিতা বাঘিনী মেরেছিল, একটা পেতনিকে কি আর মারতে পারবে না?
আরে ডোন্ট ওয়ারি, সকাল হলেই প্রাণপণে চিৎকার করতে থাকবেন, যদি কেউ শুনে আপনাদের বাঁধন খুলে দেয় তো মুক্ত হয়ে যাবেন। ম্যাক্সিমাম দিন সাতেক হয়তো এরকম থাকতে হতে পারে, ও খুব একটা চিন্তা করবেন না।
সরি আপনাদের ফেলে যেতাম না, কিন্তু পানিগ্রাহী কোম্পানির উকিল ব্যারিস্টাররা অম্বাপতী দেবী আর বড় ও ছোট বৌমার কোডিসিল সংক্রান্ত পিটিশন যতক্ষণ না কোর্টে পেশ করছে, ততক্ষণ আপনারা যাতে ঝামেলা না করতে পারেন তারই বন্দোবস্ত এটি। বিশ্বলের বন্দোবস্তও করছি একটা, সেকাল ভুবনেশ্বর থেকে ফিরলেই। রুদ্র, ক্ষণজন্মা ঘোষের পকেট সার্চ করে মোবাইল ফোনটা নিসনি? আচ্ছা কেয়ারলেস তো তুই,
সরি ভুলে গেছিলাম।
তিনজন মহিলার অনেক অভিশাপ আছে আপনার উপরে, এই শাস্তিটা আপনার প্রাপ্য ছিল জানেন তো। আপনি যার মন্ত্রদাতা সে মেজকর্তা বাজেভাবে ডুববেন।
আপনাকে বলা হয়নি কটকের পানিগ্রাহী কোম্পানির অফিসে কোডিসিলটি পাওয়া গেছে, তাতে উইটনেস হিসেবে সিনিয়র পানিগ্রাহীর সইও আছে, প্রয়োজনে তিনি নিজে কোর্টে অ্যাপিয়ারও করবেন বলেছেন। গিরিধারী পারিজার বিশেষ বন্ধু ছিলেন উনি, যদিও বয়সে অনেকই বড়।
আচ্ছা বলছিলাম, এদের কটা মিনারেল ওয়াটারের বোতল দিয়ে গেলে হতো না, জলতেষ্টাতে মারা যাবে যে।
না, নিরম্ব উপবাস কাকে বলে তা বিধবারা জানেন, তিনজন বিধবা ওদেরই জন্য অনেকদিন নিরম্ব উপবাস করেছেন, ওরা না হয় একটু সাফার করুন, এসব ব্যাপারে কোনো হৃদয় দৌর্বল্যর মানে হয় না। শাস্তি দিয়ে চকলেট খাওয়াবার মানে আছে নাকি? কত বড় অপরাধ ওরা করেছেন তা একটু বুঝুন নিজেরাই, ফাঁসি থেকে বাঁচলেও রিগোরাস ইমপ্রিজনমেন্ট হলেও তো মজাটা বুঝবেনই।
আচ্ছা এদের চেঁচানিতে যদি সত্যি কোনো লোক চলে আসে?
মেধেশ্বরের মন্দিরের কোনো তীর্থযাত্রী? এদের মুখগুলোতে তাহলে রুমাল ঢুকিয়ে দিয়ে যাই। তোর রুমালটাও দে তো রুদ্র।
বলেই রিজুদা আমার কাছ থেকে আমার রুমালটা নিয়ে সেটা এবং ওর রুমালটা জোর করে ওদের মুখ হাঁ করিয়ে তার মধ্যে ঢুকিয়ে দিল। ওদের দুজনের চোখই বিস্ফারিত হয়ে গেল।
চল এবার, টাটা, বাই বাই।
বাইরে বেরিয়ে একটা ঝাঁকড়া তেঁতুল গাছের তলায় দাঁড়িয়ে রিজুদা বলল,
আমি আর ভটকাই এগোচ্ছি, টিপটিপিয়ে বৃষ্টি শুরু হয়েছে দেখছি। রুদ্র, তুই বারুঙ্গা আর ফাটা রহমানকে যার যার বাড়িতে পৌঁছে দে, আমরা বাজারে থাকবো সম্বলপুরে। গাড়ি দুটো ফেরত দিয়ে একটা লোকাল ট্যাক্সি নিয়ে ডিরেক্টর্স বাংলোতে ফিরে যাব।
আচ্ছা আমি বলছিলাম, এদের দুজনকেই কিছুদিনের জন্য অন্য কোথাও গা ঢাকা দিয়ে থাকার বন্দোবস্তটা করে গেলে ভালো হতো না রিজুদা? ওরা কোন রকমের ছাড়া পেলে ওরা আর মেজকর্তা মিলে তো এদের ছিঁড়ে খাবে।
সেটা ঠিক বলেছিস। শোনো, দিন দশেকের জন্য কোথাও গা ঢাকা দিয়ে থাকতে পারবে তোমরা? তোমাদেরই স্বার্থে
সুন্দরগড়ে গিয়ে থাকতে পারি, আমার এক মেসর বাড়িতে।
আমারও এক মাওলা আছে দশ পাল্লাতে, সেখানে গা ঢাকা দিয়েও থাকতে পারি।
তবে তাই যাও তোমরা, এখন আমাদের সঙ্গেই চলো তোমরা সম্বলপুর অবধি। আর এই নাও ৫,০০০ টাকা রাখো, সম্বলপুরে রাতটা কোনো হোটেলে কাটিয়েই ভোরের বাসে চলে যাবে দুজনে। আর কটকের পানিগ্রাহী কোম্পানির ধনত পানিগ্রাহীর ঠিকানা ও মোবাইল নাম্বারও তোমাদের দিয়ে দেব, কালই ফোন করে তোমাদের ঠিকানা ওকে জানিয়ে দেবে। উনি যখন ডাকবেন তখনই কটকে গিয়ে দেখা করবে ওর সঙ্গে, তোমাদের সাক্ষ্য ওর দরকার হবে। টাকাটা আমি দিচ্ছি এখন, কেস জিততে পারলে ওরা আমাকে এই টাকা ফেরত দিয়ে দেবেন। আমার ফিজের সঙ্গে তোমাদেরও যেন কিছু ফিজ দেন তাও আমি দেখব, তোমাদের সাহায্য ছাড়া আমরা তো কিছুই করতে পারতাম না। অনেক ধন্যবাদ তোমাদের।
আর যদি ওরা কেসে হেরে যান?
তবে টাকাটা আমার পকেটে থেকেই যাবে। আমার টাকার কথা ছেড়ে দাও, হেরে গেলে তোমাদের তো বামরা ছেড়ে অন্য জায়গাতেই গিয়ে চিরদিন থাকতে হবে, এরা তো তোমাদের ছিঁড়ে খাবে, নইলে খুনও করিয়ে দিতে পারে। তবে কেসে হারার সম্ভাবনা প্রায় নেই বলা চলে।
তাহলে তাই চলুন।
পূর্বকের বনে বৃষ্টি নেমেছে, সুগন্ধ উঠছে দুধারের বৃষ্টি ভেজা বন থেকে এবং কাঁচা রাস্তা থেকে, ঘোর রজনী।
এখন সবই নির্ভর করছে তিতিরের পারফরমেন্সের উপরে, ওর মিশন যদি সাকসেসফুল হয় তবেই কেল্লা হতে হবে।
তা তো হবে, কিন্তু হর্ষদকে নিয়ে তো একটা বড় সমস্যা হবে। এখন তো মনে হচ্ছে আমাকে আর রুদ্রকে তাকে গিয়ে মারতে হতে পারে। আফটার অল, এত সহজে তো আমরা আমাদের পার্টনারকে পরহস্তগত হতে দিতে পারি না।
হর্ষদকে যদি তিতিরের মনে ধরে যায় তাহলে তোরা আর কি করতে পারিস বল?
এত কঠিন কঠিন রহস্য ভেদ করলাম আর এটা হর্ষদ বধ করতে পারবো না?
তোকে শিব গড়তে গিয়ে বাঁদর গড়লাম,
এইটাই আমার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি।
আমরা যখন গাড়িতে উঠলাম তখন প্রায় রাত 9টা বাজে। আমি, রিজুদা আর ফাটা রহমান এক গাড়িতে, আর অন্য গাড়িতে ভটকাই আর বারুঙ্গা।
একসময় এইসব জঙ্গলে অনেক জানোয়ার ছিল, তাই না ফাটা?
জানোয়ার এখনো আছে, তবে জঙ্গলে কমই দেখা যায়, তারা সব ছোট বড় শহরে চলে এসেছে।
তুমি নাকি গুন্ডা হাতিও মেরেছ?
হ্যাঁ স্যার, কটক ভুবনেশ্বরের সম্বলপুরে ওই নামি দামি শিকারীরা ইস্তফা দেওয়ার পরে ডিএম সাহেব, আমি যে চোরা শিকার করি তা জানা সত্ত্বেও আমাকে ডেকে ওই আপদের হাত থেকে মানুষজন, গরু ছাগল, ঘর বাড়ি বাঁচাবার বরাত দেয়।
তোমার বন্দুক দিয়েই মারলে অত বড় হাতিকে?
না স্যার, মালখানাতে নিয়ে গিয়ে আমাকে অস্ত্র পছন্দ করতে বলেছিল। আমি একটা 475 ডাবল ব্যারেল রাইফেল পছন্দ করলু, রাইফেলের সঙ্গে নতুন গুলিও ছিল। এক রাজা মারা যাওয়ার পর মালখানাতে নাকি জমা পড়েছে, তার আবার নাকি তোষাখানার জিনিস। কয়েকদিনের জন্য আমিও মহারাজা হয়ে গেছিলুম স্যার।
একদিন শুনবো তোমার মুখ থেকেই সেই গুন্ডা হাতি শিকারের গল্প।
আমার সৌভাগ্য স্যার, শোনাবো আপনাকে।
যে দাঁতাল শুয়োরটাকে সোনাবাবু গুলি করেছিলেন সেটাকে পরে মারতে পেরেছিলে?
মিথ্যে বলবো না স্যার, সেদিন তো প্রাণ নিয়ে ছুটকেছিলাম, শুয়োরের ভয় নয়, সোনাবাবুকে খুন করার দায়ে পুলিশের হাতে পড়ার ভয়। তবে আবহাওয়া ঠান্ডা হওয়ার পরে তার পরদিন বিকেলে এসেছিলুম একা, রক্তের দাগ দেখে দেখে প্রায় আধ মাইলটা গিয়ে পেলাম শুয়োরটাকে। তখনও জবরদস্ত আছে, তবে রক্ত ক্ষয় হতে হতে খুবই দুর্বল হয়ে গিয়েছে। তবুও আমাকে দেখে তেড়ে এলো, আমিও বন্দুক তুলে দেখে দিলুম। পড়ে গেল তখন দুর্বল দাঁতাল, আমি আর বেশি ঝুঁকি নিলুম না। দাঁত দুটো কেটে আর সামনের একটা রাং কেটে গদার মতো তাকে কাঁধে ফেলে গভীর রাতে ফিরে এলুম। সোনাবাবুর জন্য বড় দুঃখ হল।
শুয়োরকে বুঝি ওড়িয়াতে বাড়া বলে?
হ্যাঁ।
আমরা যখন কিরেইয়ের মোড়ে এসে পৌঁছেছি তখন রিজুদার মোবাইল বাজল। এতক্ষণ কি অফ করে রেখেছিলে?
হ্যাঁ, কেন, তোরা করিসনি?
আমরাও তো করেছিলাম, ভুলেই গেছিলাম অন করতে।
বল তিতির, কতদূর কি করতে পারলি? ওয়ান্ডারফুল, আমি জানতাম তুই ম্যাজিক জানিস, বুঝলি? কালি মুভ করবে, আমরা সবাই আজ কটকেই থাকব, ওরাই সব বন্দোবস্ত করে দিয়েছেন। তুই সাবধানে থাকিস, কথাটার মানে বুঝেছিস?
রিজু কাকা, তুমিও কি ভটকাই হলে? ধনত কাগজপত্র সব তৈরি করে রেখেছিল।
বাহ, হ্যাঁ কি বলছিস? ফাটা রহমান আর গাদু দাসকে নিয়ে যেতে হবে, কাল সকাল 9টার মধ্যে পানিগ্রাহীর অফিসে পৌঁছতে হবে। ঠিক আছে, যথা আজ্ঞা।
তারপর সামনের সিটে বসে আমার দিকে ফিরে বলল,
তবে আর গেস্ট হাউসে ফিরে কাজ নেই, সম্বলপুরে রাতের খাওয়া সেরে আস্তে আস্তে গাড়ি চালিয়ে সময় মতো কাল সকালে পানিগ্রাহীদের অফিসে পৌঁছে যাওয়া যাবে। পথে কোথাও বাথরুম আর ব্রেকফাস্টও সেরে নেওয়া যাবে। চল একটা গাড়ি ছেড়ে দেবো এবারে, আমরা চারজন তো কমফর্টেবলি চলে যেতে পারবো এক গাড়িতেই। স্কর্পিওটা রেখে বোলেরোটা ছেড়ে দেব।
কটক থেকে ফিরে আমরা আর মহানদী কোলফিল্ডসের গেস্ট হাউসে উঠিনি, সম্বলপুরের সব থেকে ভালো হোটেলে রাতটা কাটিয়েছিলাম। কটকে দুদিন থাকতে হয়েছিল আমাদের সকলকেই। তারপর অম্বাবতী বড় বৌমার সঙ্গে বড় বৌমার বাপের বাড়ি চলে গিয়েছিলেন। মামলার তারিখ পড়েছে 10 দিন পরে। মেজকর্তা ও বিশ্বলের কাছে কোর্টের নোটিশ চলে গিয়েছে। ফাটা রহমান এবং বারুঙ্গা চলে গিয়েছে যার যার গন্তব্যে। দুই বৌমাকে ধনদি গাড়ির বন্দোবস্ত করে দিয়েছিল, নিজেদেরই গাড়ি, মামলার তারিখের একদিন আগে ফিরে আসতে বলে। আর ছোট বৌমাকে সে নিজেই পৌঁছে দেবার জন্য গিয়েছে। ফুচকুবাবুর স্ত্রী পরমা সুন্দরী, নাম আয়েশা। শিশুকন্যার বয়স মোটে 2। আয়েশার বাবা নামই ডাক্তার, আয়েশা তার একমাত্র কন্যা। তিতিরকে হারাতে হারাতে আমরা বেঁচে গেলাম। তৎকালে টিকিট পেলে ভালো, নইলে আমরা গাড়ি নিয়েই কলকাতাতে ফিরে যাব বলে ঠিক করেছি। ঋজুদা বিশ্বল সাহেবকে কটক থেকে একটা চিঠি লিখে ধনদকেই দিয়ে দিয়েছিল কুরিয়ারে সম্বলপুরে পাঠিয়ে দেবার জন্য। চিঠিতে কি লিখেছিল আমাদের বলেনি, কিন্তু আমরা সকলেই বুঝেছি বিশ্বল সাহেবের মতো এরকম কৃতবৈদ্য মানুষের এরকম নীচতা ঋজুদার কাছে আদৌ প্রত্যাশা ছিল না। খুবই আহত হয়েছে ঋজুদা। আমরা কিরেই ছাড়িয়ে এলাম।
এদিকে আবার কবে আসা হবে কে জানে।
ওড়িশা তো এখন তোরই রাজত্ব, ধনদকে বললেই সে সব বন্দোবস্ত করে দেবে। তাছাড়া কেসের ফয়সালা হয়ে গেলে তোরা তো বামরাতেই এসে উঠতে পারিস। অম্বাবতী আর বড় বৌমা ছোট বৌমা তো অকৃতজ্ঞ নন, ওরা প্রত্যেকে নিশ্চয়ই তোকে রানীর হালে রাখবেন।
তবে রিজুদা, আমরা সবই করলাম, অথচ ওই মেজকর্তাকে চোখে পর্যন্ত দেখলাম না। এরকম কিন্তু এর আগে কখনোই হয়নি।
রাবণ বধ করতে হলে রাবণকে যে দেখতেই হবে তার কি মানে আছে? আমরা তো মেঘনাদের মতোই মেঘের আড়াল থেকে মেজকর্তা বধ বাণ প্রয়োগ করেছি। একটা কথা ভাবছিলাম জানিস, জঙ্গল ও জঙ্গলি জানোয়ার সম্বন্ধে ফাটা রহমানের যা জ্ঞান তার ছিটে ফোঁটা আমার নেই।
এটা বিনয়ের কথা হলো।
না রে, ওরা যে জঙ্গলের পোকা, ফাটা রহমান একা নয়, ওর মতো মানুষ আমি দেখেছি। শিশুকাল থেকে ওরা জঙ্গলেই বড় হয়েছে, ওদের জানাতে কোনো ফাঁকি নেই। আমাদের জানা তো শৌখিন জানা, ওদের সঙ্গে আমাদের কোনো তুলনাই হয় না, হবেও না। জঙ্গল ওদের জীবন, ওদের জীবিকা, ওদের যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী।
ঋজুদা, খোঁড়াখুনোর কেসটা তাও বোঝা যায়, কিন্তু তোমার বন্ধু বিশ্বল সাহেবের কেসটা একেবারেই বুঝলাম না।
আমিও কি বুঝলাম, দিনকাল বদলে গেছে। আজকে শিক্ষা অশিক্ষা, ভদ্র অভদ্র, শহুরে বা গ্রাম্য, কোনো মানুষকেই কোনো বিশেষ তকমা দেওয়া যায় না। বিশ্বলের কেসটা আসলে দ্বিতীয় রিপুর, প্রয়োজন আর চাহিদার মধ্যেও গুলিয়ে ফেলেছিল। বার্ট্রান্ড রাসেল তাঁর দি কনকোয়েস্ট অফ হ্যাপিনেস বইতে লিখেছিলেন, উই ডু নট স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, উই স্ট্রাগল টু আউটশাইন আওয়ার নেইবার্স। সব রিপুই আদিম, মিডিয়া যেভাবে ভোগ্যপণ্যের লাগাতার প্রচার চালাচ্ছে তাতে মানুষের মনুষ্যত্বই লোপ পেতে বসেছে। বিশ্বলের ব্যাপারটাও তাই, ও আরো চাই আরো চাইয়ের রোগে এমনভাবে আক্রান্ত হয়েছে যে ওর শুভবোধ, ওর বিবেক, ন্যায় অন্যায় বোধ সবই তছনছ হয়েছিল। ও সেই সটি ক্ষেতের মতো তছনছ হয়ে গেছে, ওর মধ্যের সমস্ত রকম ভালোত্বই জলাঞ্জলি দিয়েছে ও নিজের অজান্তে। ওর সব প্রাপ্তি, সব মেধা, সব গুণ বিফলে গেছে।
মাঝে মাঝে আমার মনে হয় কি জানো তো, এই একবিংশ শতাব্দীর মানুষদের আসল বিপদ হচ্ছে ওই অন্ধ সর্বগ্রাসী মিডিয়া, প্রিন্ট মিডিয়া, FM রেডিও, টিভি, আর এখন তো নতুন কত কত মিডিয়া। সন্ত্রাসবাদী যদি সামিলই হতে হয় তবে মিডিয়ার তাণ্ডবের বিরুদ্ধেই করা উচিত। আমাদের যা কিছু ভালো ছিল সবকিছু চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে, অথচ আমরা আসল শত্রুর খোঁজটা না করে লেসার ইভিলদের নিধনের উপরে মনোযোগ দিয়েছি।
ভটকাইকে তোরা তুচ্ছতা ছিল করিস না রে, দিনে দিনে ও একজন মহান চিন্তাবিদ হয়ে উঠছে।
বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া। তোমার এই সাধু সঙ্গে থেকে নিজেকে যদি একটু উন্নত না করতে পারলাম তাহলে সাধু সঙ্গ করে লাভটা কি বলো তো?
এখনো মেধেশ্বরের মন্দিরেই কি পড়ে আছে খোঁড়াখুনো আর ধানুখড়িয়া,
কে জানে।
একটা ব্যাপার আমার কাছে হিয়ালি হয়ে রইল, বিশ্বল সাহেবই যদি নাটের গুরু তাহলে উনি তোমাকে ডেকে আনলেন কেন?
ডেকে আনলেন নিজের ছোট বোনের কাছে প্রমাণ করতে যে তাঁর ও দুই পুত্রবধূর দুর্দশার জন্য তার প্রয়াত স্বামীই দায়ী, আর কেউই নন। উইলেই যে গিরিধারীবাবু তাদের সর্বনাশের বীজ বপন করে গিয়েছিলেন এ কথা তাঁর দাদা আর মেজ ছেলে ছাড়াও রিজু বোসের মতো কাউকে দিয়ে বলাতে পারলে বোনের মনে আর কোনো সন্দেহ থাকবে না, এটাই ভেবেছিলেন। আসলে বিশ্বলের জানা উচিত ছিল যে আমার চেনা পরিচিতর জগৎ নেহাত ছোট নয়। তাছাড়া জেঠুমনির সঙ্গে একাধিকবার আসাতে গিরিধারীবাবুর ব্যবসার কিছু কথা আমারও কানে আসে। জেঠুমণিকে একজন ডাক সাইটে পেশাদার হিসেবে অনেকেই জানতেন, আর হাতের কাছে পেলে টুকটাক পরামর্শ সকলে নিয়েও নিতেন। আমার মনে হয় বিশ্বল ওভার কনফিডেন্ট হয়ে গিয়েছিল, মেগালোম্যানিয়াকও বটে। ওর ভালো করতে এসে আমি যে এমন হাল করব ওর সে কথাও দুঃস্বপ্নেও ভাবেনি। পানিগ্রাহিয়ান কোম্পানির সঙ্গে জেঠুমণির যে পেশাগত সম্পর্ক ছিল এ কথাও সম্ভবত বিশ্বলের জানা ছিল না। যাই হোক, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, বিশ্বল তো আর না খেয়ে মরবে না, যথেষ্ট বড় লোক সে। মুশকিলে পড়বে খোঁড়াখনু, ধানুখড়িয়া আর মেজকর্তাও। তবে কড়িশিলটা বেমালুম চেপে যাবার জন্য কি যে শাস্তি তার হবে তা আমার জানা নেই, আদৌ হবে কিনা সেটাও কথা। যদিও মেজকর্তাই কিংপিন,
তাঁর বিরুদ্ধে কিভাবে ক্রিমিনাল চার্জ ফ্রেম করবেন না করবেন সেটাও ধনধর্ষকদের ব্যাপার। দুর্দান্ত ছেলেটা কিন্তু, যেরকম স্মার্ট তেমনই হ্যান্ডসাম। ওনাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি আর ম্যানেজমেন্টও করেছে।
আলো শুকিলা সাড়ু মন মরি গেলা দীপাহারু, কি বলো তিতির,
ভালো হচ্ছে না কিন্তু?
তাহলে কেমন লাগলো গল্পটা? ঋজুদার ভূমিকায় তো বললামই রয়েছে ইন্দ্রনীল ভাদুরী, আর অন্যান্য চরিত্রে রয়েছে আমি রণদীপ, আমার সঙ্গে ছিল অনুভব, সোমদত্তা, স্নেহাদ্রি, তমাল, কৌশিক, দিতিপ্রিয়া, পার্থ, রক্তিম, প্রীতম এবং খুশি। শব্দগ্রহণ করেছে লিও এবং রণজয়। আবহ সৃষ্টি করেছে ম্যাক্স অর্থাৎ ইন্দ্রজিৎ। নির্দেশনায় ছিল অনুভব। নাট্যরূপ দিয়েছে নীল এবং অনুভব। আর যে দুর্দান্ত পোস্টারটা দেখছো সেটা ডিজাইন করেছে রৌনক। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে ঠিক রাত 8টায়, যেভাবে আমরা রোজ ফিরি। ততদিনের মতো ভালো থেকো, ভয় থেকো।